إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في محكم كتابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الله پاک رب العالمين সমস্ত প্রশংসা যিনি ইনসাফ করে থাকেন নাই বিচার করেন যারা সৎ কাজ করে তাদের সৎ কাজের উত্তম প্রতিদান দিয়ে থাকেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যিনি কোনো রকমের জুলম করেন না এবং যারা জুলম অত্যাচার করে তাদের উচিত শাস্তি দিয়ে থাকেন এবং যারা হয়তো জুলম করে না অত্যাচার করে না অত্যাচার হলে অত্যাচার দূর করার তাদের শক্তি রয়েছে অথচ সে অত্যাচারকে জুলমকে দূর করার জন্য সচেষ্ট হয় না তাদেরকে আল্লাহ ফাক রব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন যেহেতু তারাও জালেম আল্লাহ ফাক রব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করছেন সূরা আনফালের 25 নম্বর আয়াত ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাস তোমরা সেই ফিতনা থেকে সেই শাস্তি থেকে সেই আযাব থেকে বেঁচে থাকো সাবধান থাকো যে আযাব শুধু যারা জালিম তাদের উপর আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথিক আযাব শুধু জালিমদের উপর আসে আর কথিক আযাব যেমন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে শুধু জালিমদের উপর সেই আযাব আসবে না বরং সেই আযাব যেমন জালিমদের উপর আসবে তেমনি সেসব লোকের উপর সেই আযাব আসবে শাস্তি আসবে যেসব লোক জুলম অত্যাচারের উপর অন্যায়ের উপর নীরব থাকে চুপ থাকে অন্যায় দেখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না জুলম দেখতে থাকে জুলমের বিরুদ্ধে সোচ্চার নয় জুলম মেটাতে চায় না পৃথিবীতে ওয়াত্তাকু ফিতনাতান সেই শাস্তি থেকে সেই আযাব থেকে তোমরা সাবধান থাকো বাঁচো লা তুসিবান্নাল্লাযিনা যালামু শুধুমাত্র সেই শাস্তি সেই আযাব জালেমদের উপর আসবে না বিশেষভাবে বরং সবার উপর সেই আযাব আসবে জুলমের পরিণতি জুলম এবং তার সাথে সাথে জালেমের অহংকার সাধারণত মানুষ জুলম এই জন্য করে যে তার মধ্যে একটা আত্ম অহংকার থাকে যে আমি অত্যাচার করলে আমার প্রতিশোধ নিতে পারবে না মানুষের এটা প্রকৃতি যে যদি তার এই আশঙ্কা থাকে যে আমি অত্যাচার করলে প্রতিশোধ নিয়ে নেবে সে সাহস করবে না অত্যাচার করার সে সাহস করবে না অত্যাচার করার যে আজকে যদি আমি একজনকে মারি আমার দুজন মারা যাবে আজকে আমি যদি অত্যাচার করি তার ডবল প্রতিশোধ নেওয়া হবে এই আশঙ্কা এই ভয় থাকলে কোনো মানুষ অন্যায়ের সাহস করবে না এটা মানুষের চরিত্র প্রকৃতি তো জুল এবং তার সাথে সাথে অহংকার এর পরিণতি খুব ভালো না খুব খারাপ এবং এর জন্য মানব জাতির ইতিহাসে আমাদের কাছে অনেক দৃষ্টান্ত রয়েছে শুধু ইসলামের ইতিহাসে নয় মানব জাতির ইতিহাসে অনেক এর দৃষ্টান্ত রয়েছে নমুনা রয়েছে এই আয়াত যে আয়াতের ব্যাখ্যা বা তফসির বলছিলাম যে শুধু জালেমদের ওপর আল্লাহর আযাব আসে না বরং কতকগুলো আযাব রয়েছে যারা জুলম তো করে না কিন্তু জুলমের সময় অত্যাচারের সময় অন্যায় কাজের সময় অন্যায় কাজ দেখলে অত্যাচার দেখলে বোবা হয়ে যায় তাদের উপর আযাব আসে পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন অন্যায় কাজ দেখবে তখন তোমরা যথাসাধ্য বাধা দেবে যদি তা না করো লাতা আমরুন্না বিল মারুফ সৎ কাজকে প্রতিষ্ঠিত করবে ভালো জিনিসকে প্রতিষ্ঠিত করবে ওয়ালা তানহাউন আনিল মুনকার, এবং অন্যায়কে নির্মূল করবে, পাপকে মিটাবে, জুলম অত্যাচারকে মিটাবে, ইসলাম বিরোধী কাজকে মিটাবে। আর যদি না করো আওলা ইউশিক আন ইয়াবআসান্নাল্লাহু আলাইকুম আযাবান মিন ইনদিহি, আর না হলে আশঙ্কা এই আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব পাঠাবেন। সুম্মা তাদউনাহু, তারপরে তোমরা দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ আযাব যখন আসবে, তোমরা জুলম করনি, অত্যাচার করনি, কিন্তু অত্যাচার হয়েছিল, তোমরা নীরব থেকে ছিলে, সেই জন্য দোয়া করবে, আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচতে পারবে না। ফালা ইস্তাজাবু লাকুম, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদি, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হাদিসে নকল করেছেন, ইয়া ইবাদি, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি অন্যায় অত্যাচার কি আমার উপর হারাম করেছি, অত্যাচার করা আমার উপর হারাম করেছি। আল্লাহ কারো উপর অত্যাচার করবে না, যার যেই রকমের পরিমাণের পাপ হবে, গুনাহ হবে, যেই ধরনের গুনাহ হবে সেই ধরনের আল্লাহ শাস্তি দেবেন। অনেক ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম করিম মাফ করে দেবেন, ছোটখাটো অন্যায় থাকলে বা অন্যায়ের পর তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর রহমত অশেষ রহমত রয়েছে, কিন্তু আল্লাহ জুলম করবেন না। কেউ অন্যায় করেনি অথবা অল্প স্বল্প অন্যায় করেছে আর শাস্তি অনেক বেশি দিয়ে দেওয়া হবে, এটা মানুষ করতে পারে, মানুষ করতে পারে, হত্যার বদল হত্যা, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, একজন লোককে হত্যা করা হয়েছে, একজন যেই লোক হত্যাকারী তাকে হত্যা করা হবে, কিন্তু মানুষ করে কি, তার আত্মীয় স্বজন যাকে পেল মারো, যাকে পেল মারো, এটা মানুষ তো করে, আল্লাহ করেন না। এমনি হারাম তো জুলমা আলা নাফসি, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি আমার উপর জুলমকে হারাম করেছি, ওয়ামা আনা বিজাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলছেন, কোনো বান্দার উপর আমি জুলম করি না। আমি যখন আমার উপর জুলমকে হারাম করেছি, ফালা তাজালামু, সুতরাং তোমরা এক অপরের উপর জুলম করবে না, জুলম করবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফ হাদিস রয়েছে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালিম হোক অথবা মজলুম হোক, অত্যাচারকারী হোক বা অত্যাচারিত হোক, তার উপর অত্যাচার করা হোক, সাহায্য করো, তার সাহায্য করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা জালিম, জালিমের হাজাল মজলুম, মজলুম, মজলুমের সাহায্য করব, যার উপরে জুলম করা হচ্ছে, অত্যাচারিত যে, নির্যাতিত, তার তো সাহায্য করবে এটা বুঝতে পারলাম, কিন্তু হাজা জালেম কাইফা আনসুরু, জালেমের কি করে আমরা সাহায্য করতে পারি, ইসলাম বিরোধী কথা। জালেমের সাহায্য করো আর মজলুমেরও সাহায্য করো, যে অত্যাচার করবে তারও সাহায্য করো, আর যার উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তারও সাহায্য করো, কেমন কথা হলো। সাহাবারা বলছেন, আমরা এটা তো বুঝতে পারলাম যে মজলুম, যে নির্যাতিত, তার সাহায্য করতে হবে, তার পক্ষ থেকে প্রতিবাদ করব, কিন্তু জালেমের আবার কি করে সাহায্য করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুফহু আনি যুলমি ফযালিকা নসরুকা ইয়াহু, তুমি তাকে জুলম থেকে বিরত রাখবে, অত্যাচার করতে দেবে না, এটাই তোমার তার সাহায্য করা, অত্যাচার থেকে বিরত রাখো, অত্যাচার করতে দেবে না, হাত ভেঙে দিবে অত্যাচার করতে চাইলে, এটাই তার সাহায্য করা, তার অপারেশন করাই তার সাহায্য করা। যেমন একজন রোগী ক্যান্সার হয়েছে, ক্যান্সার অপারেশন করে তার কোনো একটা অঙ্গকে কেটে ফেলে দেওয়াই তার সাহায্য করা। পত্রপত্রিকাতে আসে যে অমুক লোকের এত টাকা খরচ হবে অপারেশন করতে, গরিব মানুষ, দরিদ্র মানুষ পয়সা নেই, আপনারা চাঁদা দেন, অনেকে চাঁদা দিই, হ্যাঁ মানুষ হেল্প করে, বা আত্মীয় স্বজন কারো অপারেশন হবে পয়সা নেই সেরকম অবশ্যই সাহায্য করেন, এটা আপনার দিনই দায়িত্ব, আপনার দিনই ভাই সাহায্য করবেন, অথচ একটা অঙ্গ তার কেটে ফেলার জন্য সাহায্য করলেন, এটাকে সাহায্য বলা হচ্ছে, ক্ষতি করলেন না তার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমের জুলম থেকে তাকে বিরত রাখবে, এটাই তার সাহায্য করা। জাহিলিয়াতের যুগে এটা তাদের একটা প্রবাদ ছিল, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, প্রবাদ ছিল যেটা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, যেহেতু আরবদের মধ্যে জাতীয়তা খুব বেশি ছিল, প্রতিটি জাতির মধ্যে জাতীয়তা রয়েছে যেটা ইসলাম বিরোধী, আরবদের মধ্যে প্রাচীন যুগে খুব বেশি জাতীয়তা ছিল, গোত্রকে তারা খুব বেশি চিনত, বংশের লোক অন্যায় করলেও সেটা ঠিক, আর বংশের লোকও যদি জালেমও হয় আর তার প্রতিশোধ নেওয়া হয়, প্রতিশোধ নিতে দেওয়া হবে না, যেহেতু আমার গোত্রের লোক, আমার বংশের লোক, আমার ভাষাভাষী, যেমন এক শ্রেণীর মানুষদের এই মন মানসিকতা, আমার দেশি, আমার ভাষাভাষী, এগুলো হচ্ছে জাতীয়তা, যেটা ইসলাম বিরোধী। অন্যায়কারী যেখানকারই সে লোক হোক না কেন, সে অন্যায়কারী। মাজলুম নির্যাতিত যেখানকার হোক না কেন, সে নির্যাতিত, তার সাহায্য আমাদের করতে হবে। তো জাহিলি যুগের প্রতিবাদ ছিল কাফের মুশরিকদের, যে তোমার ভাই অর্থাৎ তোমার গোত্রের লোক, তোমার বংশের লোক, তোমার ভাই, তোমার ভাষাভাষী, তোমার দেশি, তোমার শহরবাসী, তোমার আত্মীয়, তার সাহায্য করো, সে জালেম হলেও সাহায্য করো আর নির্যাতিত মজলুম হলেও সাহায্য করো। এজন্য তারা এক বংশ অপর বংশের বিরুদ্ধে লড়াই করত, যুগ যুগ ধরে লড়াই চলতো। মদিনায় আওস এবং খাজরাজের লড়াই চলছিল 120 বছর ধরে। 120 বছর ধরে শুধু একটি ছোট্ট ঘটনাকে নিয়ে লড়াই হয়েছিল। যারা প্রথম লড়াই শুরু করেছিল তারা মরে গেছে, তাদের ছেলেরাও মরে গেছে হয়তো 120 বছর মধ্যে। পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আবির্ভাব হলো, মদিনায় পদার্পণ করলেন হিজরত করে, তখন ইসলামের নিয়ামতে তাদের এই বোয়াসের লড়াই, 120 বছর আগের শুরু করা লড়াই বন্ধ হলো। কেন এসব লড়াই চলতো? এই যে অনসু রাখা কাজ আলেম, নিজের ভাই নিজের বংশের লোকের মদত করতে হবে, সে জালেম হোক আর মজলুমি হোক। পিনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এই প্রবাদটিকে, আরবদের প্রবাদকে ইসলামিক লেবাস পোশাক পরিয়ে দিলেন, যে অর্থটি এর আগে বললাম কি ইসলামিক অর্থ দিলেন। ইসলামের অর্থ কি? যে মজলুমের মদত করতে হবে, নির্যাতিত তার মদত করতে হবে, সেটা স্পষ্ট। জালেমের মদত করবেন, জালেমকে জুলম থেকে বিরত রেখে, জালেম অত্যাচারী কারী যেন অত্যাচার না করতে পারে, তার বিরুদ্ধে রুখে দাঁড়া, এটা হচ্ছে সেই জালেমের সাহায্য করা। আর যারা জালেমের সাঁত দেবে তারা তো জালেম, জালেমের এক শ্রেণী মানুষের আছে জালেমের সাঁত দেয় না, কিন্তু জালেম জুলুম করছে, নীরব হয়ে রয়েছে, কিছুই বলছে না, বসে তাকা, তারা মারামারি করছে, কেউ মার খাচ্ছে তাতে কি হলো, কেউ মারছে কেউ মার খাচ্ছে আমার তাতে কি। এরকম এক শ্রেণীর মানুষরা পৃথিবীতে রয়েছে, এদের সম্পর্কে সেই আয়াতটি মনে রাখবেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সেই আযাব, সেই আল্লাহ শাস্তিকে ভয় করবে, সে আযাব সে শাস্তি থেকে সাবধান, যেটা শুধু জালেমদের উপর আসবে না, বরং জুলুম দেখে চুপচাপ থাকবেন, নীরব থাকবেন, অন্যায়ের প্রতিবাদ জানাবেন না, আপনাদের উপর আযাব আসবে। জুলুমের পরিণতি খুব ভয়ঙ্কর পরিণতি, কোন জালেম সে স্থায়িত্ব পায় না, কোন জালেম যতই বড় শক্তিশালী জালেম হোক না কেন সে টিকে থাকতে পারে না। কিছুদিনের জন্য দেখা গেল সে বড়ই জুলুম করলো, বড়ই দাদাগিরি করলো, বড়ই অন্যায় অত্যাচার করলো, কিন্তু সবাই তাকে শ্রদ্ধা করছে মনে হচ্ছে, সে বাধ্য হয়ে হোক, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, কিন্তু জালেম কোনোদিন স্থায়ীভাবে টিকতে পারে না, অহংকারী কোনোদিন স্থায়ীভাবে টিকতে পারে না, এটা মানব জাতির ইতিহাস প্রমাণ করে। এই ক্ষেত্রে যুগে যুগে অনেক ঘটনাই ঘটেছে যেগুলো কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে বা ইসলামের ইতিহাসে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে দু একটি ঘটনার দিকে শুধু ইঙ্গিত করব যে কিভাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন জালেমকে ধ্বংস করেন, জালেম বেশি দিন টিকতে পারেন না। হযরত মূসা আলাইহিস সালাম কে আমরা সবাই জানি, তাই না? মূসা আলাইহিস সালামের যুগে বড় জালেম কে ছিল বলুন? ফেরাউন। ফেরাউন বিরাট শক্তিশালী, বিরাট শক্তিশালী একজন রাজা, মিশরের রাজা। আনা রব্বকুমুল আলা বলতো, আমি তোমাদের পালনকর্তা, খেতে দিচ্ছি তোমাদেরকে, ভর্তুকি দিচ্ছি তোমাদেরকে, যা কিছু লাগে তা সব কিছু দিচ্ছি, আমি তোমাদের রব, আবার রব আর কেউ আছে? সে কথা ভাবতো না যে আমি সে আল্লাহ, আকাশের আল্লাহ, এটা ভাবতো না। সে বলতো যে রব মানে পালনকর্তা, যে লালন পালন করে, রব্বুল বাইত বাড়ির মালিককে বলা হয়, যেহেতু সে আয় ইনকাম উপার্জন করে, ছেলে মেয়ে স্ত্রীদের খাবার দাবার দেয়, সেই জন্য সে রব্বুল বাইত বাড়ির মালিক। তো আনা রব্বকুম, আমি মিশরের পালনকর্তা, মিশরের লোক জনসাধারণকে আমি খেতে দিই। ওয়াহাজিল আনহার তাজরি মিন তাহতি, এই যে নহর প্রবাহিত সেটা আমার নিচে, নহর খনন করিয়েছে আমি, আমাদের পায়ের নিচে দিয়ে মাটির নিচে নহর চলছে, বা নিন্নদ, এগুলো আমাদের নিয়ন্ত্রণে, এগুলো সব আমি করছি। এইরকম শক্তিশালী রাজা ছিল, জুলম কিরকম করেছিল, সীমাহীন জুলম করেছিল। এবং এইরকম জুলমে যাদের ওপর, যে জাতির ওপর জুলম করা হয়, সেই জাতি যে পৃথিবীতে টিকে থাকতে পারবে এটাও অকল্পনীয় মানুষের কাছে, কল্পনাই করা যায় না যে এইভাবে জুলম হবে, তারপরেও সেই জাতি নিজেকে টিকিয়ে রাখতে পারবে,
তারপরে কোন একদিন এইরকম ফেরাউন জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে বা এইরকম কোন বীর পুরুষ তৈরি হবে, এটা কল্পনার বাইরে। কিভাবে জুলুম করত কোরআনে কারিমে তার নকশাটা পেশ করেছে, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়াইয়াস্তাহিয়ুনা নিসাআহুম। ফেরাউন এবং ফেরাউনের বাহিনীরা করত কি, বানি ইসরায়েলদের হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের, বানি ইসরায়েল সেই যুগের যারা ইমানদার, বানি ইসরায়েলদের পুরুষদেরকে হত্যা করত, জবাই করত। ইউযাব্বিহুনা আবনাআহুম, বানি ইসরায়েলের পুরুষদের পুরুষ বাচ্চা কোথাও কোনো বাড়িতে খোঁজ খবর, পরিবারে খোঁজ খবর পাওয়া গেলেই হলো যে অমুক বাড়িতে ছেলে সন্তান জন্মেছে, জবাই করে দেওয়া হতো। কোরআনে আল্লাহ বলছেন এইরকম জুলুম করত। আর মেয়ে জন্মালে ওয়াইস্তাহিয়ুনা নিসাআহুম, মেয়েদের ছেড়ে দিতে হতো। কেন মেয়েদের ছেড়ে দিত, যে আমাদের খাদেমার দরকার, সেবিকার দরকার, কাজের মেয়ের দরকার রয়েছে, এরা আমাদের খেদমত করবে। তো ইমানদার মুসলিমদের মুমিনদের ওপর এইভাবে নির্যাতন চালাত, যে সম্প্রদায়ের ওপর এই রকমের জুলম হতো যে কোনো একটি পুরুষ লোককে, পুরুষ ছেলেকে ছেড়ে দেওয়া হতো না, সেই জাতি কি কোনোদিন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে, মানুষ কল্পনা করতে পারে? তারপরে সেই জাতি থেকে এরকম কোনো বীর পুরুষ তৈরি হতে পারে যে বাতিলকে ধ্বংস করবে, ফেরাউনের মতো জালেম রাজাকে ধ্বংস করবে এবং তার সৈন্য সামন্ত আল্লাহ তার হাত দিয়ে ধ্বংস করবেন, এটা মানুষ কল্পনা করতে পারেন? কিন্তু যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, জালেমদের জুলম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিন বরদাস্ত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হোক ঘটনা লম্বা বলা সম্ভব না, যে হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, সেই যুগে পুরুষ ছেলেদেরকে, ছেলে সন্তানদের জবাই করে দেওয়া হতো, হত্যা করে দেওয়া হতো। হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, মা আর বাড়িতে রাখতে পাচ্ছেন না, ভীত সন্ত্রস্ত, যদি জানতে পারে তাহলে তো আমাদের গোটা বংশ শেষ করে দেওয়া হবে, তো আমাদের তো জানটা বাঁচাতে হবে, একটি ছেলে যেন আমাদের সমস্ত পরিবার ধ্বংস হবে, এটা তো করা সম্ভব না। খুব ভয়ে ভীত সন্ত্রস্ত, আল্লাহ বললেন, আল্লাহ ওহি করলেন, অর্থাৎ এখানে ওহির মানে এলহাম, অন্তরে এই উদ্রেক দিলেন, এই কথার উদ্রেক করলেন, ওয়া ওহাইনা ইলা উম্মে মূসা, মূসা আলাইহিস সালামের মাকে আমি এলহাম করলাম, অন্তরে এই কথার উদ্রেক দিলাম যে তুমি কি করো, আন আর দেই হে, প্রথম তো দুধ পান করাও, স্তন্য দান করো, ফাইজা খিফতি আলাই হে, যখন খুব ভয় পাবে এই ছেলেকে আর রাখা সম্ভব না, ফাইজা খিফতা ফাল কিহে কিল ইয়াম্মে, আল্লাহ বলছেন তুমি সমুদ্রে ফেলে দাও, নিক্ষেপ করে দাও, তুমি তোমার ছেলেকে সমুদ্রে ফেলে দাও, আল্লাহ বলছেন যে কোথাও লুকিয়ে রাখো গুহায় যাতে বেঁচে থাকে। মানুষ আশাই করতে পারে সমুদ্রে আল্লাহ ফেলতে বলছেন আবার বাঁচবে, অন্তরে এই কথার উদ্রেক হচ্ছে যে না ফেলে দিতে হবে সমুদ্রে, ফাল কিহে ফিল ইয়াম্মে, আল্লাহ আরো অন্তরে ইলকা করছেন, ইলহাম করছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ভয় করো না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তা চিন্তিত হয়ে না, চিন্তা করার কিছু নেই যে তোমার ছেলে সমুদ্রে ফেললে ধ্বংস হয়ে যাবে, কথা চিন্তা করবেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ইন্না রাদ্দু ইলাই, আমি এই ছেলেকে তোমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ কি বলছেন, ইন্না রাদ্দু ইলাই, আমি এই ছেলেকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি একে রসুল হিসাবে আমি পাঠাবো, একে রসুল বানাবো, আমি নবী রসুল হয়ে আসবেন তিনি, হযরত মূসা আলাইহিস সালাম। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, যে কোনো যুগে জালেম একজন লেকুল্লে ফেরাউন মূসা, যে কোনো যুগে যখন ফেরাউন জন্মিয়েছে তখন আল্লাহ মূসাও জন্ম দিয়েছেন, শুধু ফেরাউনকে জন্ম দিয়ে আল্লাহ ছেড়ে দেননি, যে কোনো যুগে যদি ফেরাউনের জন্ম হয়েছে তো আল্লাহ মূসাও জন্মিয়েছেন। যখন ক্রুসেডের যুদ্ধ যখন খ্রিস্টানরা শুরু করেছিল সুলতান সালাহউদ্দিন আইয়ুবির যুগে, এবং মুসলিমদের দেশকে দেশ তারা দখল করে নিচ্ছিল, মুসলমানরা মনে হচ্ছিল যে আর টিকতে পারবে, মুসলিম দেশই থাকবে না, সে সব খ্রিস্টান হয়ে যাবে, খ্রিস্টানদের গোলামি করতে হবে মনে হচ্ছে, সেই সময় আল্লাহ ফাকর রব্বুল আলামিন সুলতান সালাহউদ্দিন আইয়ুবিকে পয়দা করলেন শাম দেশে, সিরিয়া দেশে, এবং এই ক্রুসেডের এই ক্রুসের পূজারী, সুলির পূজারী যারা খ্রিস্টান, তাদেরকে ভালো করে শিখিয়ে দিলেন যে লেকুল্লে ফেরাউন মূসা, প্রত্যেক ফেরাউনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে সৃষ্টি করেন। তো এই ঘটনার দিকে শুধু ইঙ্গিত করলাম যে কি রকম নির্যাতন ছিল ফেরাউনের, কিন্তু ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে কিভাবে আল্লাহ ধ্বংস করলেন। মূসা আলাইহিস সালাম বড় হলো, বড় হওয়ার পরে নবী হলেন, নবী হওয়ার পরে তিনি দ্বীনের দাওয়াত পেশ করলেন, তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহ বললেন যে এখন থাকা যাবে না, এই জালেমদের দেশে তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ওপারে নিয়ে গেলেন তার রহমতে ফজলে। এবং যখন ফেরাউন আর তার দল পিছন দিক থেকে এসে দেখলো যে রাস্তা তো পরিষ্কার, সমুদ্রে নেমে পড়লো, আল্লাহ বলেন পানি তুমি চলতে লাগো। মূসা আলাইহিস সালামকে ওপারে পাঠাতে হতো, এই জন্য বলেছিলেন যে পানি তুমি রাস্তা করে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি মেরেছিলেন, পানির ওপর রাস্তা হয়ে গেছিল। এখন পানি তোমার কাজ শুরু করো, পানি পানির সাথে মিলে যাও। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিল। এবং আল্লাহ বলছেন যে জালেমদেরকে ধ্বংস করার পরে আমি আমার ইমানদার বান্দাদেরকে স্থলাভিষিক্ত করলাম, ওয়ারিস বানালাম, এই মিশরের ওয়ারিস। যেমন আমরা বাপ দাদার পরিত্যক্ত ধনের ওয়ারিস হই, আল্লাহ বলছেন ফেরাউন এবং ফেরাউনের দলবল যে জালেম ছিল তাদের ওয়ারিস স্থলাভিষিক্ত কাদের বানালাম, ইমানদার মুমিনদের, হযরত মূসা আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ইমান নিয়ে এসেছিল তাদের। এইভাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন জুলমকে ধ্বংস করে থাকেন, জালেমদের ধ্বংস করে থাকেন। এবং যারা মজলুম আল্লাহকে ধরে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফাক রব্বুল আলামিনের দিনের উপর কায়েম থাকে, তাদের মদদ করে থাকেন। ওয়ালাউ বাদাহীন, একটি হাদিসে রয়েছে আমি অবশ্যই মজলুমের মদদ করি, ওয়ালাউ বাদাহীন, যদিও কিছুক্ষণ পরে হয়, যদিও একটু বিলম্ব করে হয়, অবশ্যই মদদ করি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না, রদ করেন না। সালাসু দাওয়াতিন লা তুরাদ, রদ হয় না দোয়া। শুধু তাই নয়, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাবুন, সেই দোয়া, সেই লোকের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো রকমের হিজাব থাকে না, পর্দা আড় থাকে না, বিনা আড়ে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তার মধ্যে একজন হচ্ছে দাওয়াতুল মজলুম, মজলুম যারা নির্যাতিত, যাদের উপর ফেরাউনের মতো যুগে যুগে ফেরাউনরা জুলম অত্যাচার করে থাকে, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছিতে কোনো রকমের আড় থাকে না। তো আমরা যদি কিছুই না করতে পারি, মুসলিম উম্মাতের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল, আজকে বিংশ শতাব্দীর মুসলিম উম্মাহ মজলুম, এবং মজলুম তাদের চরিত্রের কারণে, তাদের বদআমলের কারণে, তাদের বেঈমান হয়ে যাওয়ার কারণে, তাদের নিফাক মুনাফিকির কারণে, অনেকগুলো কারণ রয়েছে, এমনিতে মজলুম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে চিরজীবন মজলুম করে রাখবেন চিরকালে, এটা আল্লাহর নীতি না। কিন্তু আমাদের মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফুন কাসীর, তোমাদের উপর যে আপদ বিপদ মুসিবত আসছে তোমাদের কৃতকার্যের কারণে, বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মের ফল, ওয়া ইয়াফুন কাসীর, আল্লাহ অনেক মাফ করে থাকেন, মাফ করতে করতে মাঝে মাঝে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। তবে মজলুমদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে থাকেন। এই উম্মতে মুসলিমা যদি মজলুম হয়, আর উম্মতে মুসলিমা সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ভবিষ্যৎ বাণী, বাদাল ইসলাম গরিবান, ইসলাম আসবে ওয়াজানা ওয়াচিনা হয়ে, কেউ চিনতে চাইবে না, কেউ গ্রহণ করতে চাইবে না প্রথম কালে, ওয়াসায়াউদ গরিবান কামাবাদা, তারপরে ইসলামের প্রচার প্রসার হবে সারা বিশ্বে, তারপরে কি হবে, ওয়াসায়াউদ গরিবান কামাবাদা, আবার ইসলাম ওয়াচিনা ওয়াজানা হয়ে যাবে যেমন ছিল প্রথম। ইসলামের কথা বললে বলবে এরা মৌলবাদী, এরা কট্টরপন্থী, এরা ইসলামপন্থী, এরা তো মুসলিম জাতিকে নিয়ে যেতে চায় সেই জিহাদের দিকে, মুসলিম জাতিকে নিয়ে যেতে চায় সেই 1400 বছরের মানে পুরাতন ইতিহাসের দিকে, বুঝতে পারছেন। আর এই ইসলাম আজকালকার মডার্ন মুসলমান যারা, মুসলমান নামে মাত্র মুনাফিক, তারা পছন্দ করে না, তারা নিজেরাই বরদাস্ত করে না। কাফের তো ফেরাউনের দল তো বরদাস্ত করবে না, কিন্তু মুনাফিকেরাও বরদাস্ত করে না যে ইসলাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই ইসলামকে। তো এই ছিল একটি দৃষ্টান্ত হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে সেখান থেকে বের করলেন, যেই পরিবেশে ছেলে সন্তানকে হত্যা করা হতো, কোনো অবকাশ ছিল না যে ছেলে সন্তান সেখানে জন্মে বড় হবে, এরকম আল্লাহ এইভাবে জালেম এবং জুলমকে ধ্বংস করলেন। আর একটি বড় ঘটনা রয়েছে, শুধু ইশারা ইঙ্গিত করি সেই দিকে। আপনারা জানেন যে কাবা শরীফের উপর আক্রমণ করার জন্য এসেছিল একজন গভর্নর, ইয়ামানের গভর্নর, তার নাম কি, আবরাহা। এই আবরাহা ছিল হাবসি, ইথিওপিয়ার লোক বা এরিট্রিয়ার লোক। সে হাবসার যে বাদশাহ ছিল ইথিওপিয়ার নাজাসি, তার পক্ষ থেকে ইয়ামান, যেহেতু ইয়ামান তাদের দখলে ছিল, ইয়ামানের সে জেনারেল গভর্নর ছিল, গভর্নর ছিল। তো এ বড় অহংকারী ছিল, সে দেখলো যে আরবরা মক্কা যায়, আগে থেকে মক্কা আসতো, আর মক্কা এসে কাবা শরীফে তওয়াফ করতো, তারা হজ করতো, উমরা করতো, এগুলো ছিল জাহিলিয়াতের যুগে, শিরিক করলেও তারা তওয়াফ করতো, জিয়ারত করতো, হজ উমরা করতো জাহিলিয়াতের তরিকায়। দেখলো যে লোকজনের অন্তর শুধু ওইদিকেই যায়, মক্কাই যায়, কাবা শরীফে জিয়ারতে যায়, তার একটা আত্ম অহংকার হলো যে আমি এত বড় একটা হাকেম, আমি একটা ওইরকম কাবার অনুরূপ একটা ঘর তৈরি করি, এবং ইয়ামানের লোক, বিশেষ করে ইয়ামানের লোক, তাদেরকে কেন যেতে দেবো? তারা কেন মাক্কা যাবে? ইয়ামানের লোক ইয়ামানে আমাদের ইবাদত খানা থাকবে, আর সেখানে এসে ইবাদত করবে, সেই ঘরের তওয়াব করবে, মক্কার ঘরের ওই কাবা ঘরে তওয়াব করতেই হবে? না, সেখানে যেতে দেবো না। এই উদ্দেশ্যে একটি ঘর তৈরি করলো, নকল কাবা তৈরি করলো, সানআ, বর্তমান যে ইয়ামানের রাজধানী সানআ, এই সানআই এই নকল কাবা তৈরি করলো। এই কাবার খবর পেয়ে আরবের কোন এক লোক, মক্কার কোন এক লোক, সে ইয়ামানে গিয়ে চুপচাপ সেই তাদের নকল কাবায় ঢুকে পায়খানা পেশাব করে ময়লা আবর্জনায় একেবারে অপরিষ্কার করে রেখে পালিয়ে চলে এলো। চুপচাপ জানতে পারলো কে করেছে এটা, নিশ্চয়ই মক্কার লোকেরাই করে হবে, মক্কার লোকেরাই করে হবে। তখন সে করলো কি, সৈন্য সামন্ত জড়ো করলো, তার বাহিনী সাথে নিল, 60,000 বাহিনী। ইতিহাসে রয়েছে, নবী সাল্লামের জীবনীতে লেখা হয়েছে, এই ঘটনা ঘটেছে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জন্মের 50 অথবা 55 দিন আগে। আল্লাহ রসুলের যে জন্ম হচ্ছে 671 খ্রিস্টাব্দে, তার 50 দিন অথবা 55 দিন পূর্বের ঘটনা। তখন কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের দাদা। আবরাহার খুব রাগ হলো যে কাবা ধ্বংস করতে হবে, কাবা ধ্বংস না করলে মানুষের অন্তরকে ফেরানো যাবে না কাবা থেকে, আর এর প্রতিশোধ নিতে হবে। এই যে পায়খানা করে চলে গেল আমার কাবায়, এর প্রতিশোধ নিতে হবে। করলো কি, 9টি অথবা 13টি, বিভিন্ন রিওয়ায়াত বর্ণনা রয়েছে, হাতি, বড় মজবুত এবং শক্তিশালী হাতি রেডি করলো, প্রস্তুত করলো, আর তার মধ্যে যেটা বেশি শক্তিশালী হাতি, সেই হাতির ওপর চাপলো আবরাহা, তার সৈন্যদেরকে নিল সাথে নিয়ে আসতে শুরু করলো মক্কার দিকে। এগিয়ে আসতে আসতে তার সৈন্যদেরকে রেডি করলো রাস্তাতে এক জায়গায়, তারপরে এসে পৌঁছিল মুজদালিফা এবং মেনা, যারা গিয়েছেন মুজদালিফা মেনা, মুজদালিফা এবং মিনার মধ্যখানে একটি উপত্যকা আছে, নিচু স্থান আছে, নিচু আছে জায়গাটি, সেই জায়গাটির নাম হচ্ছে মুহাসসির, ওয়াদি মুহাসসির, মুহাসসির উপত্যকা, মুহাসসির, মুহাসসির মানে ক্লান্তকারী, যে কোনো জিনিসকে ক্লান্ত করে দেয়, একে মুহাসসির বলা হয়। তো সেই ওয়াদি উপত্যকার নাম মুহাসসির এই জন্য হয়েছে, সেখানে এসে হাতিগুলো একেবারে ক্লান্ত হয়ে যাওয়ার মতো হয়ে গেল, আর চলছে না, হাতি বসে গেল, বসে গেল। তখন আগে বাড়াবার জন্য মারতে শুরু করলো হাতিকে আবরাহা এবং তার সৈন্য, মারতে যখন শুরু করলো তখন উল্টো দিকে, ডান দিকে, বাম দিকে, পিছন দিকে ছুটে, ইয়ামানের দিকে তো ছুটে, সামনের দিকে যখন মক্কার দিকে আগাবার চেষ্টা করে তখন আর এগোয় না। এই অবস্থা, সেই অবস্থাতে আল্লাহ ফাক রব্বুল আলামিন কি করলেন, ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো পাখি, ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন। আল্লাহর আজাব আসছে, জালেমদেরকে কিভাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন ধ্বংস করছেন। তার আগে আরো বলি, যখন এই পরিস্থিতি হলো, আগে আবরাহা কিন্তু খবর দিয়েছে মক্কায় যে তোমাদের মক্কার উপর আক্রমণ করতে আসছি, তোমরা আমার কাবার বেহুরমতি করেছো, অবমাননা করেছো, অতএব আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি এবং তোমাদের কাবাকে ধ্বংস করব, দেখি তোমাদের খোদা কোথায় আছে, তোমাদের আল্লাহ কোথায় আছে, তোমাদের কাবাকে বাঁচাই, তাই দেখব। আব্দুল মুতালিব সেই কালে মুশরিক ছিল, এটা আমাদের জানা, তারা পুতুল পূজা করতো, পৌত্তলিক ছিল, 360 মূর্তির পূজা করতো কাবা শুধু আশেপাশে, মুশরিক মজলুম। এই পয়েন্টটা আমি বলতে চাইছি, বিশেষ করে যে মজলুম নির্যাতিত যে হয় তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন, মুশরিক হলেও শুনেন, মুশরিক কিন্তু যেহেতু আল্লাহর ঘরের হেফাজতের উদ্দেশ্যে এবং সে মজলুম, মজলুম যদি দোয়া করে আল্লাহর কাছে কোনো আর থাকে না। আব্দুল মুতালিব সবাই তো গিয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে গেল, যে আর এখানে 60,000 বাহিনী নিয়ে আসছে, তাদের সামনে টেকা যায়, কাবা তো ভাঙবে, তো আমাদের কি হবে, সব মহিলা বাচ্চা শিশু সবকে নিয়ে সমস্ত লোক মক্কার বিভিন্ন পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে গেল। আব্দুল মুতালিব করলো কি, কাবা শরীফের গেলাব ধরে আল্লাহর কাছে দোয়া করল, খুব সুন্দর কবিতা পড়েছিল, নবী সাল্লামের জীবনী সিরাতের কিতাবে সে বিস্তারিত কবিতা বলা হয়েছে আরবিতে, কবিতা পড়ে আল্লাহকে বললো, আল্লাহ তোমার ঘর, তোমার ঘরের হেফাজত আমরা আর করতে পারবো না, তোমার ঘরের হেফাজত তুমি করে নাও, তোমার ঘরের হেফাজত তুমি করে নাও। এই দোয়া করে দিয়ে সেও গিয়ে কোন এক পাহাড়ের গুহায় লুকিয়ে গেল। তারপরে আব্রাহা সেখান থেকে খুব চেষ্টা করলো, খুব মারপিট করলো হাতিগুলোকে, হাতি আর আসে না, গড়াগড়ি শুরু করে দিল হাতি, এমনকি লিখেছে নবী সাল্লামের জীবনীতে সিরাতে যে হাতিগুলো গড়াগড়ি শুরু করে দিল, অন্যদিকে যখন ছুটে দ্রুত ছুটে, কিন্তু সামনে আর বাড়ে না, কাবার দিকে বাড়ে না। এই জন্য অনেক সময় আল্লাহর আজাবকে প্রত্যক্ষ করতে পারে অন্য অন্য জীব, মানুষ হয়তো আল্লাহর আজাবকে প্রত্যক্ষ করতে পারে, যেমন কবর আজাব সম্পর্কে হাদিস আছে, মানুষ এবং জিন ছাড়া অন্য অন্য জীব কবর আজাবকে উপলব্ধি করতে পারে, যে কবর আজাব হচ্ছে। আল্লাহর আজাব আসছে, হাতি বুঝতে পারছে, হাতি আর আগে বাড়ছে না। যাই হোক, আল্লাহ ফাকরাব্বুল আলমী ছোট ছোট পাখি এবং পাখির চোঁচে একটি ছোট্ট কাঁকর, ছোলার সমান ধরে নেন, যেগুলো বুট বলি আমরা, তো এই রকমের ছোট্ট ছোট্ট কাঁকর, পাথরের কাঁকর, একটি ছিল মুখে, পাখির মুখে, আর দুটি ছিল দুই পায়ে। এইভাবে পাখিগুলো এসে বর্ষণ করা শুরু করলো, নিক্ষেপ করা শুরু করলো। যখন পড়তে শুরু হলো, আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন ফাজাআলাহুম কাআসফিম মাকুল, যখন এই রকম পরিস্থিতি দাঁড়ালো, তখন চোখের সামনে দেখছি যে যার উপর ছোট্ট একটি কাঁকর পড়ছে সে কি হয়ে যাচ্ছে, শুধু ভুসি না, ভক্ষণকৃত ভুসির মতো হয়ে যাচ্ছে। কাআসফিম মাকুল মানে ভক্ষণকৃত ভুসি, ভক্ষণকৃত ভুসি মানে এক তো ভুসাই থাকে, চুরমার হয়ে থাকে, তাই না? ভুসি, ভুসি যে থাকে, চুরমার হয়ে থাকে। আমাদের দেশে ভুসি তৈরি করে না, হ্যাঁ, গমের ভুসি তৈরি করে, জবের ভুসি তৈরি করে, তো ভুসি তো একেবারে চুরমার হয়ে যায়। তারপরে ভুসি ধরেন আপনার গরুতে খেলো, আপনার হ্যাঁ গরু তো খেলো, গরুতে খাওয়ার পরে পায়খানা করলে কি অবস্থায় পায়খানায় বেরোবে ভুসিগুলো হয়ে যায়, এ দে পায়খানা করে যে ভুসি গোবর বেরোয়, গোবরগুলো শুকিয়ে গেলে যে অবস্থা হয় ওই রকম করে দিলাম। চোখের সামনে যখন এই অবস্থা দেখছে, তখন ছোটাছুটি শুরু হলো, অনেক লোক তো ছোটাছুটিতে ধ্বংস হয়ে গেল, একের উপর এলো পাতার যখন ছোটাছুটি শুরু হলো। আবরাহাকে আল্লাহ ফাক রব্বুল আলামিন আরো 10 শিক্ষা দিতে চাইলেন, আবরাহাকে আল্লাহ সেই কাঁকর দিয়ে ধ্বংস করলেন। আবরাহার এক একটি করে আঙ্গুল পচতে লাগলো, সরতে লাগলো, খসে পড়তে লাগলো, আর জ্বলন শুরু হয়ে গেল শরীরে, আর তো আগে বেড়ে যাওয়া যাবে না, পালাতে শুরু করলো। তার হাতিকে উল্টো দিকে করে ইয়ামানের দিকে পালাতে শুরু করলো। লিখেছে যে ইয়ামান পৌঁছিতে পৌঁছিতে গোটা শরীর তার পচে সরে পড়ে গেল, আর ইয়ামান পৌঁছিতে মাত্রেই লোকেরা দেখছে, যারা ওখানে দেখেছে যে এই 60,000 সৈন্য নিয়ে বাহিনী নিয়ে যাচ্ছে, তাদের সামনে পৌঁছিতেই সে ধ্বংস হলো, তার কলিজা ফেটে গেল, ফাটার পরে তাদের সামনে গিয়ে সে ধ্বংস হলো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করলেন কাকে, আব্রাহার মতো জালিমকে, যারা সেই যুগের যারা কাবার হেফাজতকারী ছিল তাদের উপর জুলম অত্যাচার করার জন্য এসেছিল। আজকে যারা কাবার হেফাজত করে, কাবার যারা সুরক্ষার ব্যবস্থা করে, অর্থাৎ ইমানদার মুমিন মুসলিম, তাদের উপর যারা জুলম করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ফ্যাক্টর নাই, খুব সহজ ব্যাপার। ওয়াজালিকা আল্লাহ ইয়াসির, যেভাবে আবরাহা এবং তার 60,000 সৈন্যকে ধ্বংস করেছেন, সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এদেরকেও ধ্বংস করতে পারেন না, পারেন না? শুধু আমাদের দোয়া, আব্দুল মুত্তালিব মুশরিকের দোয়া যদি আল্লাহ শোনেন, তো আমাদের মতো মুমিন মুয়াহিদের দোয়া কেন আল্লাহ শুনবেন না? কিন্তু একটু দোয়া করবেন অবশ্যই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম জাতিকে ইজ্জত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে যেন ধ্বংস করেন। তৃতীয় একটি আর একটি কিস্সা শুনে, সত্য কিস্সা, কিস্সা মানে মানে কাল্পনিক কিস্সা নয়, বাস্তব সত্য ঘটনা। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ঘটনাটি ঘটেছিল। সেই যুগে পরাশক্তি দুটি ছিল, একটি হচ্ছে রোম সাম্রাজ্য আর একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য। এই পারস্য দেশের যে রাজা ছিল আল্লাহ রাসূলের যুগে, সেই রাজার নাম ছিল পারভেজ, পারভেজ তার নাম ছিল। এই পারভেজের কাছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছিলেন, বিভিন্ন রাজা বাদশাহ গভর্নরদের কাছে, হাকিমদের কাছে, আমির ওমারাদের কাছে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন। এমন কোন দেশ ছিল না আশেপাশে যাদের কাছে আল্লাহ রাসূল চিঠি লিখেননি, মিশর, তারপরে রোম, রোমের কায়সার, পারস্য দেশের, তারপরে বাহরাইনের অর্থাৎ আল আহসার গভর্নর, এইভাবে তারপরে আপনার হাবাসাই, আপনার বিভিন্ন দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছেন ইসলামের দাওয়াত দিয়ে, এবং বিভিন্ন সাহাবায়ে কেরামকে এক একটি চিঠি নিয়ে পত্রবাহক হিসাবে পাঠিয়েছিলেন। তো এই পারস্য দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি নিয়ে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা কিসরা আযীম ফারিস, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি ছিল যে ইন্নি আদুকা বিদায়াতিল ইসলাম, ইসলামের দাওয়াত দিছি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করে নাও তাহলে শান্তিতে থাকবে। এইভাবে বড় বড় রাজাদের পরাশক্তিদের ইসলামের দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি সুন্নাত, সুন্নাত মুসলমানদের দায়িত্ব যে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, বড় বড় যারা কাফেরদের নেতা রয়েছে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল এই কাজ শুরু করলেন, মক্কা বিজয় হয়ে গেছে, এখন এখানকার অবস্থা মোটামুটি কন্ট্রোলে চলে এসছে মক্কা মদিনা হিজাজের, এখন বাইরে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে।
বিজয়ের পরে আল্লাহ রাসূল এই কাজ শুরু করলেন,
মক্কা বিজয় হয়ে গেছে, এখন এখানকার অবস্থা মোটামুটি কন্ট্রোলে চলে এসছে মক্কা মদিনা হিজাজের, এখন বাইরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে চিঠি লিখলেন, তার মধ্যে একটি চিঠি ছিল এই কিসরা অর্থাৎ পারস্য দেশের যে রাজা মহারাজা ছিল সেই মহারাজার নামে। এই মহারাজার কাছে যখন চিঠি পৌঁছিল, যে সাহাবী চিঠি নিয়ে গেছিলেন আবদুল্লাহ বিন হুজাফা, তাকে অপমান করলো, গালাগালি করলো, এবং তারপরে বললে তুমি তোমরা তো চোর ছিলে, তোমরা তো বেদুইন, আর তোমার মতো একটি বেদুইন আমার মতো মহারাজার সাথে সাক্ষাৎ করতে এসেছি, এত বড় দুঃসাহস, তারপরে একজন বেদুইন কোথায় আরব থেকে উঠেছে আমাকে চিঠি লিখবে, এইভাবে আমাকে সম্বোধন করবে, এইভাবে অহংকার প্রদর্শন করেছিল। এবং সাথে সাথে করেছিল কি মাযযাকা কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে রয়েছে, আল্লাহ রাসূলের চিঠিটিকে নিয়ে সেই সাহাবীর সামনে তার দরবারে যে মন্ত্রী মিনিস্টাররা ছিল তাদের সামনে ফেড়ে ফেলে দিয়েছিল, চিঠিটিকে ফেড়ে ফেলে দিয়েছিল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে সে পত্রবাহক দূতকে অপমান করেছে এবং গালাগালি করেছে, অকথ্য ভাষা ব্যবহার করেছে, তার সাথে সাথে আমার ইসলামের দাওয়াতের চিঠিটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরো করে নিক্ষেপ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি দোয়া দিয়েছিলেন, একটি সেন্টেন্সের দোয়া, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, বুখারী শরীফে খুলে দেখবেন, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, হে আল্লাহ তাকেও ছিন্ন ভিন্ন করে দাও, তুমি তাকেও তার রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দাও। কেমন ভাবে আল্লাহ ছিন্ন ভিন্ন করছেন এখন খুব সংক্ষেপে শোনাচ্ছি। এই পারভেজের একটি ছেলে ছিল, তার নাম ছিল শিরওয়াই, বুখারী শরীফের টিকায় ভাষ্যে লিখেছে যে এই পারভেজের ছেলে ছিল শিরওয়াই, এ ছিল বড় লুচ্চা লম্পট, জানি ব্যভিচারকারী, খুব বেশি বড় বড় রাজা মহারাজা যেগুলো বা রাজাদের ওই প্রিন্স যারা, আর যারা জালেম কাফের বিধর্মী যাদের আল্লাহ বলে ভয় নেই তাদের কাছে আর কি, জেনাইটাই তো হচ্ছে তাদের উপভোগের জিনিস, ভালো ভালো খাবো আর ভালো ভালো নারী ভোগ করবো, এই হচ্ছে তাদের কাজ, যাদের আখেরাতে বলে চিন্তা নেই, পরকালে জবাবদাহী বলে চিন্তা নেই, তাদের অবস্থা এই। তো এ ছিল বড় লুচ্চা লম্পট, এত লম্পট ছিল লুচ্চা যে তার বাবা যে পারভেজ ছিল সেও অশান্তিতে ছিল ছেলেকে নিয়ে, ছেলেকে নিয়ে খুব অশান্তিতে ছিল। তো এই অশান্তিতে ছেলেকে মারার জন্য চেষ্টা করছিল পারভেজ, আর পারভেজ বাবাকে মারার জন্য ছেলে চেষ্টা করছিল, বাপ ছেলেকে মারার জন্য, ছেলেকে বাপ মারার জন্য সচেষ্ট ছিল। বাপ করলো যে ছেলেকে মারতে হবে, তো কীভাবে মারতে হবে, তার ঔষধের একটি ফার্মেসি ছিল, সেই ফার্মেসি রাজা মহারাজার ফার্মেসি, সেই ফার্মেসিতে করেছিল কি একটি বিষ, বিষ ভরা বোতল, আর তাতে লেবেল লাগিয়েছিল যে মোকাবিল ইলজেমা, মানে সহবাসের জন্য ফলদায়ক ঔষধ, কথা বুঝছেন, সহবাসের জন্য ফলদায়ক ঔষধ, এই লেবেল লাগিয়ে দিয়ে রেখে দিয়েছিল যে আমার ছেলে তো লুচ্চা লম্পট ব্যভিচারকারী, যখন এই বিষ খাবে আরাম পেয়ে যাবে থেকে, এই উদ্দেশ্যে এই বিষের বোতলের উপর লেবেল লাগিয়ে রেখেছিল এই রাজা ছেলেকে মারার জন্য। ছেলে ভাবলো যে কতদিন আর বাবার অপেক্ষা করব, তাড়াতাড়ি করে রাজা হতে হবে, তবে স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করো, স্বাধীনভাবে জেনা ব্যবচার করবো, স্বাধীনভাবে যার নারী ধর্ষণ করা, যার মেয়েকে তুলে নিয়ে আসা, যা ইচ্ছা তাই করতে পারবো, বাবা একটা বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। অতএব সে করলো কি, বাবার উপর আক্রমণ করলো, বাবাকে হত্যা করলো, পারভেজকে হত্যা করলো। পারভেজকে হত্যা করার পরে যখন রাজপ্রাসাদে ঢুকলো, তখন দেখলো যে বাবার ফার্মেসিতে বিভিন্ন রকমের ঔষধ রয়েছে, দেখি কি কি ঔষধ আমার বাবা ব্যবহার করে। তার মধ্যে এক ঔষধ দেখছে যে মোকাউইল ইলজেমা, সহবাসের জন্য ফলদায়ক ঔষধ, আমার বাবাও হয়তো সেরকমই ছিল, এই ঔষধ ব্যবহার করতো, ওরা বলতে আছেন আমার বাবাও সেই ঔষধ ব্যবহার করতো। তখন করলো কি, গট গট করে তাড়াতাড়ি করে সেই ঔষধ খেয়ে ফেলল, আর খেতে আল্লাহ এইভাবে তাকেও শিরওয়াইকে ধ্বংস করলো, রাজা হতে যাচ্ছিল তাকে ধ্বংস করলো। তারপরে আর কোনো ছেলে নাই সেই রাজার, পারভেজের আর কোনো ছেলে নেই, একটি মেয়ে ছিল, মহিলা নেতৃত্ব আসছে, মেয়ে ছিল, যখন ছেলে নেই নেতৃত্ব কাকে দেওয়া হয়, বাদশাহ কাকে বানানো হবে, রানী হলো এই রাজার মেয়ে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে পারস্য দেশের এখন নেতৃত্ব এসেছে এক মহিলার হাতে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস বুখারী শরীফের, আল্লাহ রাসূল বললেন লাই ইফলাহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা, সে সম্প্রদায় কোনোদিন শান্তি পাবে না, ফালাহ পাবে না, নাজাত পাবে না, পরিত্রাণ পাবে না, অশান্তিতে ভুগবে, ওয়াল্লাউ আমরাহুম ইমরা, যাদের নেতৃত্ব দেবে কে, মহিলা, সে সম্প্রদায় আল্লাহ বলেন যে শুধু পারস্য দেশের লোকেরা শান্তি পাবে না, যে কোনো কওমান নাকেরা বলা হয়েছে, নাকেরা মানে অনির্দিষ্ট কম, যে কোনো কমের নেতৃত্ব দেবে মহিলা সেই সম্প্রদায় কোনোদিনই শান্তিতে বসবাস করতে পারবে না। এই জন্য আমরা অশান্তিতে ভুগছি, আমরা অশান্তিতে, এক মহিলা গেলে আর এক মহিলা, পুরুষ নেই কেউ, কথা বলছেন, এই হচ্ছে অবস্থা। আরেকটি কথা এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন, যে কোনো মহিলা মানব জাতির ইতিহাসে নেতৃত্বে এসছে সে নিজের জ্ঞান গরিমা এবং যোগ্যতার ভিত্তিতে আসেনি। কিসের ভিত্তিতে এসছে? তার বাপের স্থলাভিষিক্ত হয়ে অথবা স্বামীর দোহাই দিয়ে এসছে, আর না হলে বাপের দোহাই দিয়ে এসছে। ইসলামের ইতিহাসের আগের ইতিহাস উঠিয়ে দেখেন, যেমন এই যে কিসরা পারস্যের রাজার ঘটনা, বাপ মরে গেল আর কেউ নাই, নেতৃত্ব পেয়ে গেল। আমার দেশে সেই অবস্থা, একজনের বাপ, একজন বাপের দোহাই দিয়ে আর একজন স্বামীর দোহাই দিয়ে, ঠিক কিনা? হ্যাঁ, ইন্দিরা গান্ধী বাপের দোহাই দিয়ে, বেনজির বাপের দোহাই দিয়ে। পাবেন না, কোনো মানব জাতির ইতিহাসে পাবেন না যে কোনো মহিলা নেতৃত্ব পেয়েছে নিজের যোগ্যতা অভিজ্ঞতার বলে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এরা নাকিসুল আকল, এদের জ্ঞান গরিমা কম, এদের ক্ষমতা কম, এদের নেতৃত্ব দেওয়ার, ওই রকমের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, অতএব তাদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না। তো বলছিলাম কি, জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেন চিন্তা করতে পেরেছেন? পারভেজকে আল্লাহ কিভাবে ধ্বংস করলো? পারস্যের রাজা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চিঠিকে ফেড়ে ফেলেছিল, তার ছেলে রাজা হতো, দেশটি শক্তিশালী হতো, কিভাবে ধ্বংস করলো? মহিলার নেতৃত্ব দেশকে সুস্থভাবে টিকাতে পারে না, সে পুরুষ নেতৃত্বের কাছে, বা যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই দেশ যদি শক্তিশালী হয় তার সামনে যা ইচ্ছা তাই মানিয়ে নেবে তাকে, মহিলা নেতৃত্বে এরকম দুর্বল হবে, কথা বুঝতে পেরেছেন? তো তখন হলো কি, দেশ দুর্বল হয়ে পড়লো, পারস্য দেশ দুর্বল হয়ে পড়লো সাহাবায়ে কেরামদের যুগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে আমি দেখতে পাচ্ছি যে তোমরা পারস্য দেশ গিয়ে সেখানে জয়লাভ করে তোমাদের হাতে আসছে, আর সেখানকার সোনা চাঁদি তোমাদের কাছে আসছে, রাসূলুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। উম্মি লারা খাযায়না কিসরা, পারস্যের রাজার আমি ভাণ্ডার দেখতে পাচ্ছি যে তোমাদের হাতে আসছে, সোনা চাঁদির ভাণ্ডার। সাহাবায়ে কেরামদের যুগে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে ইসলামী রাষ্ট্রের আওতাতে আসলে পারস্য সাম্রাজ্য, সেই পরাশক্তি সেই যুগে। তো এইভাবে জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে থাকে, এগুলো হচ্ছে দৃষ্টান্ত। এরকমের এক বড় জালেম ছিল বর্তমান যুগে, 1890 যুগে বড় জালেম ছিল, দীর্ঘ 70 বছর ধরে মুসলিম উম্মতের ওপর, মুসলিম জাতির ওপর জুলম চালিয়েছে, এরা হচ্ছে নাস্তিক কমিউনিস্ট, নাস্তিক এবং কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত 1917 খুনি এবং রক্তাক্ত বিপ্লব নিয়ে এসেছিল তারা মুসলিমদের বিরুদ্ধে, এবং মুসলিমদের গণহত্যা করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমদের কে হত্যা করেছে তারা। তারপরে তাদের এই নাস্তিকতার বিপ্লব নিয়ে এসেছিল সোভিয়েত ইউনিয়নে, সেই দেশ সম্পর্কে কেউ কল্পনাও করতে পারেনি 10-15 বছর আগে, কেউ কল্পনাও করতে পারেনি এই যে পৃথিবীর মানচিত্র থেকে কোথায় চলে যাবে, স্বপ্নের মতো চিন্তা করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইলেন যে তোমাদের জুলুম যথেষ্ট হয়েছে, 70 বছর, 1917 থেকে নিয়ে মোটামুটি 70 বছর আল্লাহ জুলুম বরদাস্ত করলেন, যে ঠিক আছে জুলুম করো, জুলুম করো, জুলুম করো, আল্লাহ ঢিল দিলেন, এবার 70 বছর আল্লাহ সময় দিলেন। তারপরে এমন পরিস্থিতি ছিল যে মুসলিমদের সোভিয়েত ইউনিয়নে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আরবি কোনো কিতাবাদি বাড়িতে থাকা নিষিদ্ধ, কড়া নিষেধ ছিল, কোনো লোকের কাছে আরবি কিতাব পাওয়া গেলে তার কোনো খাইরিয়াত ছিল না, তাকে সরাসরি যেতে হবে জেলে এবং তারপরে ফাঁসিতে চড়তে হবে, হত্যা করা হবে, এইরকম নির্যাতন করেছিল এই সোভিয়েতের জালেম কমিউনিস্ট নাস্তিক সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশকে পৃথিবীর মানচিত্র থেকে দূর করে দিয়েছেন, টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের জালেমদেরকে যেন আরো ছিন্ন ভিন্ন করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো, আল্লাহ হে আল্লাহ আমাদের মধ্যে অনেকে সৎ আছে, যদি আমরা সৎ নাও হই, আল্লাহ আমাদের মধ্যে যে ভাইরা সৎ রয়েছেন তাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে জালেমদেরকে শিক্ষা দিয়ে থাকেন, আর জুলম করে অত্যাচার করে, শক্তি রয়েছে আজকে আপনার কাছে, শক্তি রয়েছে, এই জুলম কোন রাষ্ট্রের জুলম হোক আর ব্যক্তির আপনার জুলম হোক, আপনি হয়তো ব্যক্তি জীবনে দেখুন আপনি হয়তো শক্তিশালী, পয়সা রয়েছে, ধনজন রয়েছে আপনার কাছে, আপনি আরেক ভাই আরেক মুসলিমের উপরে জুলম করছেন, মনে রাখবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে প্রত্যক্ষ করেছেন, এই জুলুম বেশি দিন আল্লাহ বরদাস্ত করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই প্রতিশোধ নিয়ে নেবেন। অতএব সাবধান, জুলুম করবেন না, সব সময় চিন্তা করে কদম রাখবেন। আর শক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না, জুলুম করে মানুষকে চুপ করিয়ে দেবেন, কথা আর বলতে দেবেন না, আর ভাববেন যে আমি সমস্যার সমাধান করে দিলাম, এটা কোনোদিন হয় না। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে নাই বিচার না হবে ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষ জাতিকে বলছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে বলছেন, তোমাদেরকে আদেশ দিচ্ছেন কিসের, বিল আদলি, ইনসাফ করতে বলছেন, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, ওয়াল ইহসান এবং সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে। আর কেউ ভাববে যে আমার আজকে শক্তি রয়েছে, অতএব শক্তি দিয়ে আমি সমস্যা সমাধান করে নেব, শক্তি দিয়ে যা ইচ্ছা তাই মানিয়ে নেব, এইভাবে সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে অবশ্যই একদিন ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি, হে আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো, জালেমদেরকে তুমি ধ্বংস করো, হে আল্লাহ মুসলিম যারা কমজোর অসহায় তাদের তুমি মদদ করো, হে আল্লাহ তুমি যেমন বদরে গাইবি মদদ করেছো, হে আল্লাহ যেমন আব্দুল মুত্তালিব ও মক্কাবাসীদের তুমি গাইবি মদদ করেছো আবরাহের বিরুদ্ধে, সেই রকমের মদদ মুসলমানদের জন্য নাজিল করো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার প্রশ্ন করেছেন, আমাদের দেশে সরকারি কানুনে আছে মেয়েদের জন্য বিশেষ ক্ষমতা থাকায় তালাক দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে কি করা যাবে? আমি তো মনে করি না যে তালাক দেওয়া নিষেধ আছে, আছে কি এরকম তালাক দেওয়া নিষেধ নেই? তালাকটা আপনার যুক্তিযুক্ত হতে হবে যে তালাক কেন দিচ্ছেন, শরীয়তি কারণ থাকতে হবে, না কারণে তালাক দিলে আপনি গুনাহগার হবেন, অতএব তালাক দেবেন চিন্তা ভাবনা করে, শরীয়তি কারণ ভালো আলেমের কাছে পরামর্শ নেবেন যে এইরকম ক্ষেত্রে তালাক দেওয়া যাবে না, কি পদক্ষেপ নেব। আল্লাহ কয়েকটি পদক্ষেপের কথা কোরআনে কারিমে বলেছেন, হুট করেই তালাক দেবেন আপনি স্ত্রীকে, এটা তো ইসলাম বলছে না। কিছু লোকের এইরকম করছে, এই জন্য হয়তো সরকার কিছু আইন করেছে, অবশ্যই এরকমের আইন থাকা ভালো, যাতে একেবারে আজাদ হয়ে আপনি যখন তখন তালাক দেবেন, যে যে কোনো অবস্থাতে তালাক দেবেন না। এভাবে নারীদের নির্যাতন হচ্ছে আমাদের দেশে, লম্পট লোকেরা যেখানে সেখানে আমাদের দেশে, যেহেতু নারী খুব সস্তা, মোহর লাগে না, বিনা মোহরে বিয়ে করতে পারে, একটা বিয়ে করলো চিটাগাঙ্গায় সেখানে তালাক দিয়ে দিল, ঢাকায় আসলো আর একটা বিয়ে করলো সেখানে তালাক দিল, আবার চলে আসলো খুলনা আর একটা বিয়ে করলো, ওখানে আর একটা তালাক দিয়ে দিল, একটা দিনাজপুর বিয়ে করলো, এই তো অবস্থা এক শ্রেণীর মানুষদের আমাদের। অতএব এই ক্ষেত্রে এদের জন্য তো শাসন অবশ্যই থাকা উচিত, এদের জন্য যদি সরকার কিছু আইন করে তাদের হক রয়েছে এবং করা উচিত, কিন্তু শরীয়তে যেই সীমিত ক্ষেত্রে অগতির গতি হচ্ছে তালাক, অগতির গতি হচ্ছে তালাক, যখন তখন তালাক ইউজ করা যাবে না, যখন দেখা যাবে আর কোনো গতি নেই তালাক ছাড়া, তখন তালাক দিতে হবে। আমাদের দেশে হাফেজ ও মাওলানারা কুরবানি করে কিন্তু তারা তাবিজ করে, তাদের হাতে কুরবানি করে গোশত খাওয়া যাবে কিনা? তাবিজ করে মানে তাবিজ যদি কোরআন এবং হাদিস দিয়ে করে তাহলে সেটা শিরকে আকবর না, কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে যদি করে তাহলে সেটা শিরকে আকবর না, যদি শিরকে আসগার বলা যেতে পারে বা হারাম বলা যেতে পারে, যেহেতু কোরআন এবং হাদিসের দোয়া দিয়েও তাবিজ করার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বা সাহাবায়ে কেরামদের থেকে নেই। কিন্তু যদি শিরকিয়া কালেমা দিয়ে তাবিজ করে, যেমন কিছু তাবিজ আমি দেখেছি আমাদের দেশে মৌলভী সাহেবদের, ইয়া হুসেন, ইয়া আলী, মুশকিল কোষা, ইয়া গাউসি আজম, আব্দুল কাদের জিলানি, সাইয়াল্লিল্লাহ, এগুলো হচ্ছে তাবিজের কালেমাত, এগুলো হচ্ছে শিরক। এইরকম তাবিজ যারা করবে তারা মুশরিক, অতএব তাদের শুধু কুরবানি জবাই কেন, তারা মুসলমান না। সে মৌলভী নিজেকে বলুক, আর আলেমি বলুক, আর জালেমি বলুক। কোন মুসলিম হত্যার পর যদি মৃতের পক্ষ থেকে হত্যাকারীকে মাফ করে দেওয়া হয় তাহলে আখেরাতে কি হত্যাকারীর কোনো শাস্তি হবে?
যে মৃত ব্যক্তি যাকে হত্যা করলেন সে তো মারা গেছে, সে কি করে মাফ করবে আপনাকে? হ্যাঁ,
সে কি করে মাফ করবে?
হত্যাকারী সম্পর্কে কয়েকটি হক রয়েছে, হুকুক, একাধিক হক রয়েছে, একটি না, সব দিক থেকে মাফ হতে হবে। একটি হচ্ছে আল্লাহর হক,
একটি হচ্ছে আল্লাহর হক,
একটি হচ্ছে যেই লোককে হত্যা করা হলো মকতুল তার হক, আর একটি হচ্ছে হত্যাকারীর আত্মীয়দের হক, যাদের এক মহিলাকে আপনি বিধবা বানিয়ে দিলেন, তারপরে হয়তো বুড়ো বাপ মা ছিল, তাদের আয় উপার্জনের একটি ছেলে ছিল মাত্র, তাদের আয় উপার্জনের পথ বন্ধ করে দিলেন, ছেলে ছিল, ছোট ছোট ছেলে মেয়েরা ছিল, তাদেরকে আপনি ইয়তিম বানিয়ে দিলেন,
এতগুলো কাজ আপনি করে ফেললেন একটি লোককে হত্যা করে দিয়ে। অতএব কতগুলো হক রয়েছে, আল্লাহর হক, মাকতুলের হক যাকে হত্যা করা হয়েছে তার হক, আর যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয় আউলিয়াউল মাকতুল বলা হয়েছে। ফকাত জালনা লি ওয়ালি ইহি সুলতান, তারা ডিমান্ড করবে হত্যার জন্য, কিসাসের জন্য তারা ডিমান্ড করবে শরীয়তের দৃষ্টিতে, তো তাদের হক। এই তিনটি হক রয়েছে। যদি আত্মীয়রা মাফ করে দেয় তাহলে আপনার দুনিয়াতে মাফ এতটা হয়ে গেল যে হত্যা আপনাকে করা হবে না, হত্যার বদল যে হত্যা কেসাস ছিল সেটা হত্যা করা হবে না। তারপরে যেটা দিয়া তো রয়েছে 100 উট বা 100 উটের মূল্য, সেটাও যদি তারা মাফ করে দেয় আমরা কিছুই নেব না, তাহলে সেটাও আপনার মাফ হয়ে যেতে পারে। তারপরে এই আত্মীয়রা কাল কেয়ামতে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কেস করবে না, দাবি দাবা রাখবে না, যদি এটাও মাফ করে দেয় সেটাও মাফ হয়ে গেল। কিন্তু যাকে হত্যা করলেন সে তার কাছ থেকে তো আপনার মাফ হলো না। অতএব হাদিসে রয়েছে যে কাল কেয়ামতে সেই মাকতুল হত্যাকারীর রক্ত, তাজা রক্ত বইতে থাকবে, আর সেই অবস্থায় যে হত্যাকারী কাতিল তার গলায় রশি লাগিয়ে তাকে টেনে আল্লাহ ফাক রব্বুল আলামিন দরবারে হাজির করবে আর বলবে সাল হাযা ফিমা কাতালিন, হে আল্লাহকে জিজ্ঞেস কর আমাকে কেন হত্যা করেছিল, আমি মুসলমান তার ভাই, কেন আমাকে হত্যা করেছিল, সাল হাযাকে জিজ্ঞেস কর। তো এই হিসাব অবশ্যই হবে, এটা একটা হক। আর একটা হচ্ছে আল্লাহ ফাক রব্বুল আলামিনের হক, যে আল্লাহ মুসলিমকে হত্যা করা হারাম করেছেন, আপনি হত্যা করেছেন, অতএব আল্লাহর ইচ্ছাধীন এই শাস্তি দেওয়া। এই ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার ভালো আমল যদি অনেক থাকে হত্যা করার পর, অনেক নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, তওবা করেছেন, আল্লাহ আল্লাহর হকটা মাফ করে দিতে পারে। কিন্তু এই যে যেই লোককে হত্যা করা হচ্ছে সেই হকটা আল্লাহ মাফ করবেন না। এ হচ্ছে তিনটি ক্ষেত্রে মনে রাখবেন হত্যার ক্ষেত্রে। কোন লোক নামাজ মাঝে মাঝে পড়ে এবং ছাড়ে, তার জানাজা পড়া যাবে? নামাজ ছাড়লে কাফের হয়ে যায়, সেই হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে নামাজ ছেড়ে দিলে বেনামাজি কাফের হয়ে যায়, অর্থাৎ বেনামাজি জানাজা না পড়াই উচিত, বেনামাজি জানাজা না পড়াই উচিত, তাহলে তারা বুঝবে যে নামাজের গুরুত্ব রয়েছে, নামাজ পড়বে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষের আত্মহত্যা করলে নামাজ পড়ে না, জানাজা পড়ে না। আমরা দেখি আমাদের দেশ অঞ্চলে যে কোনো মানুষ, সে নারী হোক আর পুরুষ হোক, আত্মহত্যা করলে তার জানাজা পড়ে না, এমনিতে তাকে দাফন করে দেয়। অথচ আত্মহত্যার চাইতেও বড় পাপ হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি কি করে আপনি জানাজা পড়ছেন? একবার বলছেন আমি শুনলাম যে হযরত রাবিয়া বসরি উনি কিয়ামতের দিন 40,000 লোক জান্নাতে নিয়ে যাবেন। এই কথাটি কতদূর সত্য? ইসলাম শুনে শুনে হয় না, ইসলামকে কোরআন এবং হাদিসের উৎস থেকে নিতে হয়। ইসলামের যে উৎস রয়েছে কোরআন সুন্নাহ, সেখান থেকে নিতে হয়। আর বাকি শুনে শুনে যে সুন্নি মুসলমান আপনারা, আমাদের একশ্রেণীর মানুষ ভাবে সুন্নি মুসলমান, শিয়া আর সুন্নি দুটো মুসলমানদের ভাগ না, একশ্রেণীর মানুষ ভাবে সুন্নি মুসলমান, আমরা শুনে শুনে মুসলমান, এটা জাহেলদের কথা যে শুনে শুনে আমরা মুসলমান। মানে আমরা আরব যাইনি, আর সাহাবাদের দেখিনি, আল্লাহ রসুলকে দেখিনি, আর মক্কা মদিনাও দেখিনি, ভারতে শুনেছিলাম যে ইসলাম এসছে আরবে, আর ইসলাম ধর্মটি ভালো, শুনে মুসলমান হয়েছি, অত আমরা শুনি, বোকা জাহেলদের কথা। সুন্নি মুসলমান যার মানে যারা সুন্নতের অনুসারী মুসলমান, আর শিয়া যারা এই বিদাতের পথ অবলম্বন করেছে। আর অনেক বিদাতি রয়েছে যারা নিজেকে সুন্নি বলে থাকে, তার মধ্যে একটি বিদাতি গ্রুপ হচ্ছে যারা তাসাওফে বিশ্বাসী, যারা এই পীরতন্ত্রে বিশ্বাসী, তাসাওয়ুফের কিছু মাশায়েখ হবেন, পীর হবেন, তারা মানে কামেল, আর তারা আধ্যাত্মিক উন্নতি করে ফেলেছেন, আর তাদের হাতে মুরিদ হলে পরে আপনার মানে এরা নাজাতের জারিয়া হয়ে যাবে, এইসব আকিদা, এগুলো হচ্ছে গোমরাহ ভ্রান্ত আকিদা। আর সেই আকিদার সাথে সম্পর্কে ছিল রাবিয়া বাসরি, রাবিয়া বাসরি ওই বিদাতিদের সাথে জড়িত, কথা বুঝতে পারছেন? অত বিদাতি জান্নাতে নিয়ে যাবে সে যে কোথায় যাবে আল্লাহই বেশি জানেন। আমি বলছি না কাউকে জান্নাতে ঢোকাচ্ছি না আর জাহান্নামে ঢোকাচ্ছি না, কিন্তু বিদাতি সম্পর্কে আল্লাহ বলছেন কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন, যারা বিদাতি তারা জাহান্নামে যাবে। কোনো ব্যক্তির সম্পর্কে না বলে আমরা এইভাবে অবশ্যই বলে যত বিদাতি আছে তাদের সম্পর্কে আল্লাহ এবং রসুল বলেছেন যে তারা জাহান্নামে যাবে। তারা যদি শিরিক কুফরি না করে থাকে, বিদাত আবার দুই প্রকার, কতগুলো শিরিক মার্খা বিদাতি আর কতগুলো হচ্ছে শুধু বিদাত শিরিক না, তো যারা শুধু বিদাত করেছে শিরিক পর্যন্ত পৌঁছেনি, তারা তো একদিন না একদিন জাহান্নামে যাওয়ার পরে জান্নাতে আসবে। আর যারা শিরিকও করেছে, বিদাত মানে এমন পর্যায়ের বিদাত করেছে যেগুলো শিরকে পৌঁছে, যেমন কবর পূজা, মাজার পূজা, বা আমি আল্লাহ আমি খোদা বলেছে, মানুষের হাল্লা যেদের এদের মতো, তারা কাফের মুরতাদ মুশরিক, অতএব তারা চিরকালের জন্য জাহান্নামী, তারা চিরকালের জন্য জাহান্নামী। অতএব রাবিয়া বাসারি যে কি হবে সে আল্লাহই বেশি জানেন, কোনো মানুষ জানে না, আর সে নিয়ে যাবে এইসব আকিদা রেখে আপনিও তার সাথে যাবেন, হয়তো বিদাতিদের সাথে যাবেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাত করবেন, তবু কাউকে জান্নাতে নিয়ে চলে যাবেন এরকম কথা শরীয়তে নেই, সাফাত করবেন আল্লাহ যার সম্পর্কে অনুমতি দিবেন, যখন অনুমতি দেবেন এবং যার সম্পর্কে অনুমতি দিবেন যে হ্যাঁ ঠিক আছে এর জন্য সাফাত চলবে, তার জন্য সাফাত করে সুপারিশ করে আল্লাহ রসুল জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু যার জন্য অনুমতি দিবেন না, বিদাতির জন্য কোনো সাফাতের অনুমতি নেই, আহলে বিদাতের জন্য কোনো সাফাতের অনুমতি নেই, যারা শিরক করে মরবে তাদের জন্য সাফাত হবে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ বলছেন যার জন্য আল্লাহ পছন্দ করবেন সাফাত করে তার জন্য সাফাত করবেন আল্লাহ রসুল। আর এসব আকিদা, এসব আকিদা তো এই জন্যই তৈরি করা হয়েছে, পীরপন্থীরা তৈরি করেছে যাতে করে পীরদের অন্ধবিশ্বাসী মানুষ হয়ে যায় এবং পীর পূজা শুরু হয়, কবর পূজা মাজার পূজা শুরু হয়। আর তাই হয়েছে, মুসলিম জগতে কবর পূজা মাজার পূজা এই জন্য শুরু হয়েছে যে পীরদের এমন ভক্ত হয়েছে যে তারা মরে গিয়েও মরেনি, অতএব তাদের কাছে চাওয়া শুরু হয়েছে, তাদের সেজদা করা শুরু হয়েছে। এই প্রশ্ন নামাজ সম্পর্কে, যে যে ব্যক্তি সাত দিন পর নামাজ পড়ে তাকে কি বলবো, শুধু জুমার নামাজ? হ্যাঁ, জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে মুসলমান হওয়া যায় না, জুমার নামাজ পড়ে মুসলমান হওয়া যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় মুসলমানকে। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ফাকাদ কাফারা, আল্লাহর রাসূল বলেছেন সে কাফের হয়ে যায়। ইসলামের শরীয়ত ও মারেফত বলে কিছু আছে কি? শরীয়ত ও মারেফত বলে কোনো জিনিস নাই, মারেফত আর হকিকত এসবগুলো বিদাতিদের আবিষ্কার। কোরআন ও হাদিসের আলোকে বলবেন, জি হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোকে বলছি, আল্লাহ রসুলের যুগে কোনো পীর ছিল না আর তার মরিদও ছিল না, আর পীর মাশায়েখের কাছে ওজিফা নিয়ে আল্লাহ রসুলের জীবদ্দশাটা বাদ দেন। সাহাবায়ে কেরামদের যুগে কোনো একজন পীর ছিলেন না, তার কাছ থেকে বিশেষ বিশেষ ওজিফা নিয়ে বিশেষ বিশেষ তরিকায় জিকির করতে হবে, নকশবন্দি তরিকা, চিস্তি তরিকা, কাদেরি তরিকা, সাহারওয়ার্দি তরিকা, মজাদ্দিদি তরিকা, এটা হচ্ছে চরমনাই তরিকা, এটা হচ্ছে শশিনা তরিকা, এদের জিকির আলাদা ওদের জিকির আলাদা, এটা হচ্ছে আপনার মাইজবন্দি তরিকা, আটরসি তরিকা, এসব তরিকা ছিল না। সমস্ত এরা গুমরাহ, যতগুলো তরিকার আবিষ্কার করেছে এরা সব গুমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ তাদেরকে হিদায়ত করেন কোরআন সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে হিদায়ত করেন। এসব তরিকা পরবর্তীকালে তৈরি করা হয়েছে, আল্লাহ রসুলের যুগের পরে, সাহাবায়ে কেরামের যুগের পরে যেসব দল উপদল সৃষ্টি হয়েছে সবগুলো গুমরাহ, সবগুলো গুমরাহ। একটি পথ হচ্ছে ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার পথ হচ্ছে সোজা পথ, যেই সোজা পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ, হাদিসের পথ, সেই পথের উপরে যারা আছে তারাই হচ্ছে হকপন্থী, বাকি সব হচ্ছে বিদাত পন্থী, আর বিদাতীরা জাহান্নামে যাবে যেমন আল্লাহ এবং রাসূল বলেছেন। আমি পাঁচ হপ্তাহ নামাজ পড়ি কিন্তু ঘুমের জন্য ফজরের নামাজ পড়তে পারি না। আপনি কন্টিনিউ পারেন না তো এটা আল্লাহ শুনবে না। আপনি যদি বলেন আপনার কফিলকে, এ তো আল্লাহকে বলছেন যে আমি পারি না, আপনি যদি আপনার কফিলকে বলেন যে আমি সকালবেলা সকাল পাঁচটায় ডিউটি আমি পারি না, শুনবে আপনার কফিল? বেতন দেবে? আমার একটু ঘুমটা সকালবেলা হয়, রাতে ঘুম আসে না, ব্যাচেলার মানুষের বেশিরভাগ ঘুম আসে না, এটা একটা রোগ এখানকার, এখানকার আবহাওয়ার জন্য হতে পারে বা ব্যাচেলার থাকার কারণে হতে পারে ঘুম, আর এখানকার একটা পরিবেশ ঘুম মানুষের লেট করেই আসে, বারোটা একটা পর্যন্ত ঘুম আসে না, তারপরে আবার ফজরে জাগা থাকা অসম্ভব, আর সকাল পাঁচটা অনেকে দেখি ফজর নামাজ পড়তে আসলে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে ডিউটিতে যেতে হবে, তাহলে ফজর আগে থেকে সে তৈরি হয়ে থাকে মানুষের ডিউটির জন্য। আর আল্লাহ ডিউটির জন্য যদি বলা হয় তো বলছে ঘুম ভাঙছে না, তো আপনার কফিল কেন শুনবে না? সকাল নাতেই ডিউটি শুরু করেন আপনি, হ্যাঁ, তার জন্য অ্যালার্ম লাগিয়ে একবারে যথাসময়ে উঠতে হবে, আর উঠে আপনার ডিউটি করতে হবে, কেন করছেন? দুটো পয়সার জন্য, আর আখের আপনার জান্নাত যে ছুটে যাচ্ছে তার জন্য চিন্তা ভাবনা আছে কি? তার জন্য চিন্তা ভাবনা করেন, তারপরে কোনো সময় উঠতে পারলেন না, যখন জাগবেন তখনই আপনার সময়। আল্লাহ রাসূল বলছেন ফাইন্না যালিকা ওয়াক্তুহা, যখনই ঘুম ভাঙলো সেটাই আপনার সময়, তখনই নামাজ পড়েন, আপনার কাজার জন্য কোনো কোনো হবে না এই ক্ষেত্রে, কোনো কোনো সময় হলে। কিন্তু সর্বদা আপনার অভ্যাস দাঁড়িয়েছে তাহলে অবশ্যই আপনি গুনাহগার। স্মাগলারের উপহার গ্রহণ করা যাবে কিনা, স্মাগলার মানে কি বুঝেন? স্মাগলার মানে কোন জিনিস স্মাগলিং করে? হ্যাঁ হ্যাঁ বুঝি আমি ওটা, সেটা যদি স্মাগলিং দেখা যায় যে ইসলামিক রাষ্ট্র না কাফের রাষ্ট্র, আর তাতে মুসলমান খেতে পাচ্ছে না, মুসলমানদের সহজ করে দেওয়ার জন্য, মুসলমানদের কাছে খাবার দাবার পৌঁছানোর জন্য স্মাগলিং করছে, স্মাগলিং করা সর্বক্ষেত্রে হারাম না, স্মাগলিং করা সর্বক্ষেত্রে হারাম না। যদি দেখা যায় যে মুসলিমরা খেতে পাচ্ছে না আর কাফেররা সেসব ধন তারা জমিয়ে রেখেছে, তারা আপনার বড় বড় যারা এরকম যারা আপনার কি স্টক বিজনেস করে তারা এভাবে রাখে, আর মুসলিমরা প্রতিবেশী দেশ খেতে পাচ্ছে না, আপনি তাদের কাছে ধান চাল পৌঁছাবেন, তাদের কাছে কাপড় পৌঁছাবেন, সস্তা রেটে নেবেন, আর তাতে যদি মুসলিম দেশের ক্ষতি না হয়, মনে রাখবেন এটা কথা, তাহলে করা যাবে। তবে কতকগুলো জিনিস আছে যেই ক্ষেত্রে ইসলামিক দেশের ক্ষতি রয়েছে, সেই ক্ষেত্রে তখন বলা যাবে না ইসলামিক দেশের ক্ষতি হলে তাহলে তখন জায়েজ না। কিন্তু মুসলিমদের সহজ করে দেওয়ার জন্য, মুসলিমদের কাছে রেজেক পৌঁছার জন্য যদি যেটাকে ইসমাগলিম বলছেন, সেটা সব ক্ষেত্রে শরীয়ত বিরোধী না। এক ভাইয়ের সৌদি মেয়ে বিয়ে করার ইচ্ছা, আমার মনে হয় যে সৌদি মেয়ে আজনবী বিয়ে করতে পারছে না কেন? কে বললো পারেন না? আপনি বিয়ে করবেন, আসেন এক লাখ রিয়ালি আমি বিয়ে দিয়ে দিচ্ছি,
আমি ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিব, শুধু 1 লাখ রিয়াল মোহর লাগবে।
এখন যদি আপনি বলেন যে পাকিস্তানি, আপনি যদি এখানে কোনো পাকিস্তানি ফ্যামিলি আছে পায়গাম দেন আর বিয়ে না দেয়, তাহলে কি বলবেন যে বিয়ে কেন দিল না? আপনার মেয়ে আছে, ধরেন সাপোজ আপনার মেয়ে আছে একজন পাকিস্তানি পায়গাম দিল, আপনি দেবেন না? আমি এক দেশ থেকে অন্য দেশে দেবো না, যাতায়াত করতে পারবো না, সেখানে আমি মেয়ের খোঁজ খবর নিতে পারবো না, আপনি দেবেন না? আপনার স্বাধীনতা রয়েছে, সেই ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। কিন্তু তারপরেও যদি বিয়ে করতে এত ইচ্ছুক হন, তো 1 লাখ রিয়াল নিয়ে আসেন, একটু মূল্য বেশি, অত পয়সা একটু বেশি নিয়ে আসতে হবে। এত সস্তা পাওয়া যাবে না যে বাংলাদেশে নির্যাতন করছেন মহিলাদের, বিয়ে করলেন 2 বছর রাখলেন আবার ছেড়ে দিয়ে আরেক যায় বিয়ে করলেন, ওই তো ছিনিমিনি খেলা করা যাবে না, এই জন্য একটু পয়সা বেশি দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ জামাত সহকারে হয়নি, জামাত সহকারে হয়নি, একা একা ঘরে ঢুকেছেন আর লোকেরা নামাজ পড়েছেন জানাজার আর বেরিয়ে চলে গেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।